واضرب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানী সুরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানী সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা নিসা সম্পর্কে আলোচনা করব।
পবিত্র কোরআনের চতুর্থ সুরার নাম সুরা নিসা। নিসা শব্দের অর্থ হল নারীরা। এ সুরায় নারী সম্পর্কিত বেশ কিছু বিধিবিধান আলোচিত হয়েছে বলে সুরাটির এই নামকরণ করা হয়েছে। মাদানী এই সুরায় রয়েছে 176টি আয়াত। আরবের মুশরিকদের জাহেলি সমাজের কুসংস্কার ও অজ্ঞতার সব প্রভাব দূর করে একটি আদর্শ ইসলামী সমাজের ভিত্তি প্রতিষ্ঠার জন্য যেসব সংস্কারমূলক আইন বা বিধিবিধান চালু করা জরুরি হয়ে পড়েছিল তা জানিয়ে দেয়া হয় এই সুরার মাধ্যমে। এবার এই সুরার প্রথম আয়াতের দিকে নজর দেয়া যাক। হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো। তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন একটি সত্তা থেকে, আর তার থেকে তথা তারই অনুরূপ সত্তা হতে সৃষ্টি করেছেন তার জোড়া। তারপর তাদের দুজনার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী।
এ আয়াতের ব্যাখ্যা নিয়ে মতভেদ রয়েছে। প্রথমত, মতভেদটি হল আদম আলাইহিসালামের স্ত্রী হযরত হাওয়া সালামুল্লাহি আলাইহার সৃষ্টি সম্পর্কিত। কারো কারো মতে হযরত আদম আলাইহিসালামের পাঁজরের হাড় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এ ধারণা ভুল, কারণ এ অবস্থায় হযরত হাওয়া হযরত আদমেরই শরীরের একটি অঙ্গ হলেন। আর শরীরের একটি অংশ বা অঙ্গকে স্ত্রী হিসেবে গ্রহণ করা বিবেক বুদ্ধির বিরোধী। এছাড়াও এই মত আল্লাহর অক্ষমতার পরিচয় বহন করে। দ্বিতীয়ত, আদম হাওয়ার বংশধর কিভাবে বেড়েছে? কেউ কেউ বলেন হযরত হাওয়ার সন্তান জন্ম হওয়ার সময় প্রত্যেকবার একজোড়া যমজ সন্তান জন্ম নিত, যার একটি হতো ছেলে ও একটি হতো মেয়ে। এভাবে তাঁর 70 জোড়া সন্তান জন্ম নিয়েছিল, আর একবারের ছেলের সঙ্গে অন্যবারের মেয়ের বিয়ে দেয়া হতো এবং এভাবেই তাদের বংশবিস্তার ঘটে। কিন্তু এই মতবাদও ভুল, কারণ আপন ভাই বোনের মধ্যে বিয়ে একটি অবৈধ বিষয় হয় তা কিভাবে সম্ভব হতে পারে?
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী আদম হাওয়ার ঘরে একবার জন্ম নেন হযরত শীস আলাইহিসসালাম এবং অন্যবার জন্ম নেন হযরত ইয়াফস আলাইহিসসালাম। আল্লাহ বৃহস্পতিবার আসরের পর নাজালা নামের এক হুরকে পাঠান, যার সঙ্গে হযরত শীসের বিয়ে হয়, এবং পরের দিন মানজেলা নামের অপর এক হুর পাঠান, যার সঙ্গে ইয়াফসের বিয়ে হয়। এভাবে শীসের এক পুত্র ও ইয়াফসের এক কন্যা জন্ম নেয়। পরে এই নাতি নাতনির মধ্যে বিয়ে হয়, আর এভাবে আদম হাওয়ার বংশ বাড়তে থাকে।
সুরা নিসা সমগ্র মানব জাতিকে খোদাভীরুতার দিকে আহ্বান জানায়। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। এ নীতির অর্থ হল মানব সমাজের সবাই একই সত্তা থেকে সৃষ্ট আদম ও হাওয়ার বংশধর, তাই নারী পুরুষ নির্বিশেষে কোনো মানুষের উপর অন্য কোনো মানুষের প্রাধান্য নেই, বরং তারা সবাই সমান। তাই ইসলামের দৃষ্টিতে কোনো মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্বের বা কর্তৃত্বের দাবি বৈধ নয়। তবে হ্যাঁ, শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হল খোদাভীতি, যা দাবি করার বিষয় নয়।
মানব সমাজে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম পূর্ব যুগে নারীকে অশুচি বা অপবিত্র ভাবা হতো এবং তাদের কোনো অধিকার ছিল না। কোরআন এই অধঃপতিত সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নারীর অধিকার পুনরুজ্জীবনের জন্য খোদাই নানা বিধানের কথা জানিয়ে দেয়। কোরআন যেমন নারী পুরুষের অধিকারের কথা বলে, তেমনি তাদের দায়িত্বের কথাও বলে। পরিবার ব্যবস্থা ও নারী পুরুষের অধিকার সম্পর্কে পবিত্র কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ কোনো আইন দিতে পারেনি কোনো মতবাদ।
নিসায় নিচা শব্দটি এসেছে 20 বারের বেশি। স্ত্রী বা নারীর সঙ্গে সম্পর্ক ও পরিবার বিষয়ক নানা বিধান, যেমন বিয়ে, তালাক, মোহরানা, সম্পদের উত্তরাধিকার, মালিকানা ইত্যাদি অনেক বিষয়ে বহু কুপ্রথা এবং সংকট দূর করার জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মুসলিম ব্যক্তির স্ত্রীর মোহরানা বা বিয়ের জন্য প্রদেয় অর্থ বা অন্য যে কোনো বস্তু যা পারস্পরিক সম্মতির মাধ্যমে নির্ধারণ করা হয়, তা স্ত্রীকে দেয়া অপরিহার্য বা আবশ্যকীয় বিষয়। সূরা নিসার চতুর্থ আয়াতে এই মোহরানাকে স্ত্রীর অকাট্য অধিকার বলে উল্লেখ করা হয়েছে এবং এও বলা হয়েছে যে স্ত্রীর মোহরানা পুরোপুরি পরিশোধ করতে হবে খোদাই দান হিসেবে। জাহেলি বা ইসলাম পূর্ব যুগে নারীকে কোনো মর্যাদা দেয়া হতো না, সে সময় নারীর প্রাপ্য মোহরানা দেয়া হতো তার অভিভাবককে। কিন্তু ইসলাম এই অবিচারমূলক প্রথাকে বাতিল বলে ঘোষণা করে এবং মোহরানাকে স্ত্রীর প্রাপ্য অকাট্য পুরস্কার হিসেবে তুলে ধরে। অসহায় ও অক্ষম ব্যক্তিদের সহায়তা দেয়া, আশ্রয়হীন শিশুদের আশ্রয় দেয়া এবং মৃত ব্যক্তি সম্পদ ন্যায্যভাবে বণ্টন করা সূরা নিসায় আলোচিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। জাহেলি যুগের আরবরা কেবল পুরুষকেই উত্তরাধিকারগত সম্পদের ভাগ দিত। তারা নারী ও শিশুদেরকে উত্তরাধিকারগত সম্পদ থেকে বঞ্চিত করত।
কিন্তু ইসলাম উত্তরাধিকারগত সম্পদ বণ্টনের এই অবিচারপূর্ণ প্রথার বিরোধিতা করেছে। একবার আউস বিন সাবেত নামের এক আনসার মারা গেলে তার চাচার সন্তানরা জাহেলি যুগের প্রথা অনুযায়ী আউসের সব সম্পদ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। আউসের স্ত্রী ও শিশু সন্তানকে তারা কিছুই দিল না। তার স্ত্রী এ বিষয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করেন। আর এই সময় নাজিল হয় সূরা নিসার উত্তরাধিকার সংক্রান্ত কয়েকটি আয়াত। মহানবী এর পরপরই ওই মৃত ব্যক্তির সম্পদে হস্তক্ষেপ না করার নির্দেশ দেন এবং ওই মৃত ব্যক্তির সম্পদে স্ত্রী ও সন্তানদের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। এভাবে ইসলাম নারীর ও স্ত্রীর অধিকার রক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে,
মা বাপ ও আত্মীয় স্বজনরা যে ধনসম্পত্তি রেখে গেছে তাতে পুরুষদের অংশ রয়েছে, আর মা মেয়েদেরও অংশ রয়েছে সেই ধন সম্পত্তিতে যা মা বাপ ও আত্মীয় স্বজনরা রেখে গেছে, তা সামান্য হোক বা বেশি, এবং এ অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। দুঃখজনকভাবে বাংলাদেশের মতো একটি মুসলিম দেশেও হিন্দুদের অনুকরণে মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানদের, বিশেষ করে কন্যা সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার ভুল প্রথা বা রেওয়াজ এখনও কোথাও কোথাও চালু রয়েছে। কিন্তু এজন্যে আল্লাহর কাছে জবাবদিহিতার কথা সবারই ভাবা উচিত এবং উচিত এ বিষয়ে নিজেকে সংশোধন করা, যাতে আল্লাহর ক্রোধ হতে আত্মরক্ষা করা যায়।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল মর তবু দম দে। আগেকার দিনে যারা লোহা লক্করের কাজ করত, মানে লোহা দিয়ে বিভিন্ন হাতিয়ার বানাত, তাদেরকে বলা হতো কামার। কামারেরা লোহাকে গরম করে পিটিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাত। কামারের কাজটাকে তাই শিল্পকর্মের মতো মনে করত অনেকেই,
বিশেষ করে গ্রামের মুরব্বীরা তাদের ছেলে সন্তানদেরকে এই কামারের কাছে দিয়ে যেত, যাতে তারা শিল্পের সাথে পরিচিত হতে পারে, সেই সাথে অলস কিংবা বেকার ঘোরাফেরা করার সুযোগ না পায়। ছেলেদের অভিভাবকেরা আরও একটা কাজ করত, তারা তাদের ছেলে সন্তানদের বাজারে পাঠাত। এতে করে ছেলেরা কাজও শিখত, সেই সঙ্গে রোজগারেরও ব্যবস্থা হতো, সংসার চলে যেত দিব্যি, সঞ্চয়েরও ব্যবস্থা হতো। কিন্তু পরিবারে অলস ছেলেও যে ছিল না তা কিন্তু নয়। এই অলস ছেলেরা সমস্যায় ফেলে দিত অভিভাবকদের। এরকমই এক অলসকে নিয়ে রয়েছে আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই কামনা করছি।
সেই সুদূর অতীতে এক কিশোর ছেলে ছিল ভয়াবহ রকমের অলস। কোনো কাজই সে করতে চাইত না, খালি খাওয়া আর ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। কাজের কথা শুনলেই সে মন মরা হয়ে যেত। ছেলের এই ভাবসাব দেখে বাবা চিন্তা করল তাকে কামারের কাছে দেবে কাজ শেখার জন্য। কামারের কাজকর্ম শৈল্পিক হলেও বেশ কঠিন এবং পরিশ্রমের কাজ। ওই কাজে ছেলেকে দিলে ছেলের অলসতা বাপ বাপ করে পালাবে। বাবা একদিন ছেলের হাত ধরে নিয়েই গেল কামারের কাছে। কামার তার দোকানেই ছিল। সালাম এবং কুশল বিনিময়ের পর অলসের বাবা বলল, ওস্তাদ, ছেলেটা আমার যথেষ্ট চালাক চতুর। ভাবছি এই গ্রীষ্মের ছুটির অবসর দিনগুলোতে যেহেতু পড়ালেখা নেই আপনার কাছে রেখে যাব, আপনি ওকে ঠিক আপনার মতো একজন দক্ষ শিল্পী বানিয়ে ছাড়বেন।
ওস্তাদ কামার ভদ্রলোক অলস ছেলেটার দিকে একবার অভিজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল, এগুলো হচ্ছে আমার কাজের হাতিয়ার। কোন হাতিয়ার কি কাজে লাগে ছেলেকে ব্যাখ্যা দিয়ে বোঝালো। এরপর ছেলেকে হাপড় দেখিয়ে বাবাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমার চেয়েও ভালো কামার বানিয়ে ছাড়ব ওকে। তবে হ্যাঁ, শর্ত হল কাজে মন বসাতে হবে। বাবা বলল, ওস্তাদ, এই ছেলের অভিভাবক এখন থেকে আপনি। আপনি ভাববেন ও এখন আপনারই ছেলে, যেরকম প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন মনে করবেন দেবেন। আমি শুধু চাই ও এক সুদক্ষ কামার হোক। এই বলে বাবা তার অলস পুত্রকে ওস্তাদ কামারের কাছে সঁপে দিয়ে চলে গেল। বাবা চলে যাওয়ার পর তার অলস ছেলে বুঝতে পারল এটা অলসতা করার জায়গা নয়। তারপরও সে অলস মুহূর্ত কাটাবার ফাঁক ফোকর খুঁজতে লাগল। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। কি করে কাজ কম করা যায়, কিভাবে কম পরিশ্রম করে কম ক্লান্ত হওয়া যায়, সেই সব উপায় খুঁজতে লাগলো ছেলে। ওস্তাদ কামার তার প্রশিক্ষণের কাজ শুরু করে দিল। অলস ছেলেকে কাজের সকল যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিল। তারপর বলল কোন যন্ত্র দিয়ে কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়। সবশেষে হাপড় দেখিয়ে বলল, দেখো বাবা, আমরা যা কিছুই বানাতে চাই প্রথমে লোহাকে এই গন গনে আগুনের ভেতর জ্বালাই। লোহা গরম হয়ে লাল রঙের হয়ে গেলে নরম হয়ে যায়। ওই নরম অবস্থায় তাকে পিটিয়ে পিটিয়ে যে ডিজাইন করতে চাই করি। এই কাজের জন্য হাপড়ের আগুন টকটকে লাল এবং প্রাণবন্ত হতে হবে। খাপড়ের ভেতরের আগুন যদি জল জলে না হয়, যদি মিট মিটে লাল হয়, তাহলে কোনো কাজ করা যাবে না, লোহাও নরম হবে না। এখন যাও, বিসমিল্লা পড়ে হাপড়ের কাছে গিয়ে বসো। হাপড় হলো এক ধরনের বায়ু উৎপাদন এবং প্রবাহের যন্ত্র।
আজকাল যেমন বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে বাতাস উৎপাদনের ব্যবস্থা রয়েছে, সেকালে এরকম ছিল না। চামড়ার কয়েক স্তর বিশিষ্ট মুখ খোলা বেলুনের মতো একটা যন্ত্র ছিল। বেলুনের ওপরের স্তরে রশি লাগিয়ে উপরে কোথাও এমনভাবে ঘুরিয়ে নিচে আনা হতো যাতে ওই রশি ধরে টান দিলেই হাপড়ের ভেতরের বাতাস খোলা মুখ দিয়ে বেরিয়ে চুল্লির ভেতর যেত আর কয়লার আগুন গন গন করে জ্বলে উঠত। ওস্তাদ তাকে ওই হাপড়ের রশি ধরে টেনে টেনে আগুন জ্বালাতে বলল। সবশেষে বলল, আমরা কামারেরা এই কাজটাকে বলি দম দেয়া বা ফু দেয়া। তুমি এখন হাপড়ে দম দিতে থাকো। অলস ছেলে নিজেকে খুব কাজের লোক হিসেবে প্রমাণ দিতে বলল, এই ঠিক আছে ওস্তাদ। এই বলে হাপড়ের পাশে গিয়ে বসল এবং ওস্তাদের কথা মতো রশি টেনে টেনে হাপড়ে বাতাস দিতে লাগল। এ পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। ওস্তাদের কথা মতো রশি টেনে টেনে হাপড়ের বাতাস দিতে লাগলো অলস ছেলে। রশি ধরে টান দিলেই চামড়ার বেলুনের ভেতর থেকে বাতাস হাপড়ের ভেতর যেত এবং কয়লার আগুন গন গন করে উঠত। এভাবে ঘণ্টাখানেক কেটে গেল। অলস ছেলে হঠাৎ কাজের চাপে ক্লান্ত হয়ে গেল। তাই ওস্তাদের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ ক্লান্ত হয়ে গেছি, আমার ডান পাটা একটু লম্বা করে দম দিতে পারবো? ওস্তাদ তার কপালের ঘাম মুছে নিয়ে বলল, এত দ্রুত ক্লান্ত হয়ে গেছো? অসুবিধা নেই, ডান পাটা লম্বা করে ছড়িয়ে দাও। এর কিছুক্ষণ পরই অলস ছেলে বলে উঠল, ওস্তাদ বাপাটা একটু লম্বা করে ছেড়ে দেব? ওস্তাদ অনুমতি দিল বাপাটাও ছড়িয়ে দিতে, কিন্তু ছেলে তাতেও ক্ষান্ত হলো না। সে বিরক্ত হয়ে উঠতে লাগলো, কাজটা যেন তার জন্য ভয়াবহ কষ্টের মনে হলো। বলেই বসল, ওস্তাদ একটু শুয়ে শুয়ে কাজ করতে পারবো? অসুবিধা নেই, হাপড়ে দম দেওয়ার কাজ হবে। ওস্তাদ এবার এক ঝলকে মাথা ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালো,
বলল, এরকম কথা তো আর কখনো শুনিনি। শুয়ে শুয়ে বিশ্রামও নেবে, কাজও করবে, ঠিক আছে, যদি তাতে তোমার সুবিধা হয় সমস্যা নেই, করো। অলস ছেলে শুয়ে শুয়েই তার কাজ চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে মনে মনে বলল, আমি তো সাংঘাতিক বোকা, হাপড়ের পাশে ঘুমিয়ে নিচ্ছি না কেন? ঘুমালেই তো পারি। ছেলে অবসাদে হাই তুলতে তুলতে ওস্তাদকে বলল, ওস্তাদ আবহাওয়া বেশ গরম আজ, মানুষ অল্প কাজেই কেমন ক্লান্ত হয়ে যায়, যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে হাপড়ের পাশেই ঘুমোতে ঘুমোতে দম দেব। ওস্তাদ এবার অলস ছেলের কাণ্ড দেখে রেগে গেল। তার হাতের বিশাল হাতুড়িটা এক পাশে রেখে বলল, তুই মর তবু দম দে। এই ঘটনার পর থেকে যখনই কেউ কাজে মনোযোগ না দিয়ে ফাঁকি দেওয়ার অজুহাত খুঁজে বেড়ায়, তখনই বলা হয় মর তবু দম দে। তো শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্প আজ এখানেই শেষ হচ্ছে। আবারও কথা হবে আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা পরিবারে বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। একটি শিশু 6 বছর বা তারও বেশি বয়সে বই পড়তে শুরু করে, তবে বাসায় বই পড়ার চর্চা থাকলে, বিশেষ করে বাবা মা অন্তত ঘুমানোর সময় কিংবা বিশ্রাম নেওয়ার সময়ও যদি বই পড়েন, তাহলে শিশুরা আরও আগে থেকেই বই পড়ার অভ্যাস করে ফেলতে পারে। আজকের আসরে আমরা একটি পরিবারে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব।
আসলে একজন সুস্থ মানুষ বলতে আমরা কাকে বুঝব? যে শারীরিকভাবে রোগ ব্যাধি থেকে মুক্ত, মানসিকভাবেও সুস্থ হবার পাশাপাশি আত্মিকভাবেও প্রশান্ত, তাকেই বলতে পারি একজন সুস্থ মানুষ। একটি পরিবারের গুরুত্ব এখানেই যে তাদের শিশুকে একটি সুস্থ পরিবেশ দিতে হবে, এমন পরিবেশ যা মানসিক সম্পর্কের সুস্থতার পাশাপাশি সামাজিক ও বাসোপযোগী হয়। কারণ ব্যক্তির সামাজিক অবস্থান তার বয়সের প্রথম 20 বছরেই নিশ্চিত হয়ে যায়, আর এগুলো সাধারণত শিশুরা তাদের বাবা মার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, আর বাবা মাও তাদের সন্তানের মেধা ও প্রতিভা সহ তার সার্বিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে। এ নিয়েই কথা হবে আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
একটি পরিবারের দায়িত্ব হল সন্তানদের বস্তুগত ও আধ্যাত্মিক চাহিদা মেটানোর ব্যবস্থা করা। এটা করা হলে সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হবে। সন্তান যদি শৈশবে আপন পরিবার থেকে ভালোবাসা না পায়, মায়া মমতা থেকে বঞ্চিত হয়, তাহলে ভয়াবহ রকমের কষ্ট অনুভব করে। জন্মের আগে থেকেই ব্যক্তির মানসিক সুস্থতার বিষয়টি শুরু হয়ে যায়। সুতরাং গর্ভ অবস্থাতেই বাবা মায়ের মধ্যকার সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সুসম্পর্ক যদি না থাকে দুজনের মধ্যে, তাহলে মায়ের মানসিক চাপ তৈরি হতে পারে। ওই মানসিক চাপের প্রভাব পড়ে গর্ভে সন্তানের উপর। ভূমিষ্ঠ হবার আগের 9 মাসই তাই গর্ভবতী মাকে মানসিকভাবে সুস্থ ও প্রফুল্ল থাকা জরুরি, কেননা এর উপরে নির্ভর করে শিশুর মানসিক স্বাস্থ্যের বিষয়টি। শিশুর মন ও মানসিকতা গঠনমূলক হতে পারে কিংবা হতে পারে বিপজ্জনক।
শৈশবে শিশুর মানসিক স্বাস্থ্য সঠিক ও সুস্থ রাখার জন্য কিংবা এক কথায় শিশুর ব্যক্তিত্ব সুন্দর সঠিক করে গড়ে ওঠার জন্য বাবা মায়ের আদর, প্রেম, মায়া মমতার প্রয়োজন। পরিবারের পরিবেশটাকে শিশু নিজের জন্য নিরাপদ যেন ভাবতে পারে সেভাবে তৈরি করতে হবে। শৈশবে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যত বেশি নিবিড় ও মায়াময় হবে, ততটাই প্রভাব পড়বে শিশুর মনের উপর। সন্তানদের মাঝে যেন কোনোভাবেই লৈঙ্গিক বৈষম্যের ধারণা গড়ে উঠতে না পারে, বাবা মায়ের আচরণ সেরকম হতে হবে। এমনকি বাইরের কোনো ছেলেমেয়ের সঙ্গেও যেন তুলনা করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এ বিষয়টি ব্যক্তির আচার আচরণ গড়ে ওঠা বিকাশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।
প্রাপ্তবয়স্ক হওয়ার সময়টা সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় শারীরিক ও মানসিক ব্যাপক পরিবর্তন আসে ছেলে মেয়েদের মধ্যে। বাবা মা যদি এ সময়টাতে সন্তানদের প্রতি মনোযোগ না দেন, তাহলে তাদের মানসিক পরিবর্তনের কারণে পরিবারে এবং সমাজে ব্যাপক অসংলগ্নতা দেখা দিতে পারে, এমনকি তরুণ তরুণীদের মাঝে নৈতিক অবক্ষয় দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। প্রাপ্তবয়স্ক হবার পরের ধাপটি হল যৌবনকাল। এ সময় সন্তানদের সম্পর্ক পরিবারের সঙ্গে হ্রাস পেতে শুরু করে এবং তাদের সামাজিক ব্যক্তিত্ব ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এই সময় পর্বটি পড়ালেখা করা, পেশা নির্বাচন করা, কর্মক্ষেত্রে প্রবেশ করা এবং পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার মধ্য দিয়ে ব্যক্তির সামাজিক পরিচয় ফুটিয়ে তোলার সময়।
মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ পরিবার গঠন করার বিষয়টিও এই যৌবনে প্রবেশ করার পরেই ঘটে থাকে। বিয়ে করার সময় যদি পাত্রপাত্রী তাদের পরিবার, চিন্তা চেতনা ইত্যাদি বিবেচনা করার মাধ্যমে সঠিকভাবে পদক্ষেপ না নেয়, তাহলে মারাত্মক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে নীতিনৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি উপেক্ষা করা হলে বিয়েটাই হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বিপজ্জনক একটি পদক্ষেপ, যা নতুন একটি পরিবারের ভয়াবহ পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।
যৌবনের পর আসে বার্ধক্য। জীবনের এই পর্বে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, বিচিত্র রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সুতরাং ব্যক্তি আত্মিক ও মানসিক দিক থেকে ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হওয়ার মধ্য দিয়ে ভেঙে পড়তে শুরু করে। পরিবারের এই বৃদ্ধ সদস্যদের আত্মিক প্রশান্তির প্রতি যথাযথ মনোযোগ দেয়া না হলে তাদের মাঝে বিষণ্নতা, বিস্মৃতি, এমনকি আলজেইমারের মতো ভয়াবহ রোগও দেখা দিতে পারে। বার্ধক্যের কারণে সৃষ্ট এইসব রোগের জন্য বৃদ্ধ বৃদ্ধাকে উপেক্ষা না করে তাদের প্রতি সদয় আচরণ করা উচিত। নাতি নাতনিদের সঙ্গে দাদা দাদির একটা মজার সম্পর্ক গড়ে তোলা উচিত, তাহলে তারা সম্মানিত বোধ করবে। তাদের প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় নিদর্শন এটাই। এরকম সুসম্পর্ক বৃদ্ধ বৃদ্ধার মাঝে তাদের রোগ ব্যাধি কাটিয়ে ওঠার শক্তি যোগাবে, যথার্থ খাদ্যাভ্যাসও বড়দের বিস্তৃতি কাটিয়ে উঠতে সাহায্য করবে।
সর্বোপরি কথা হল, ধর্মীয় বিধিবিধান চর্চা পরিবারের সকল সদস্যের মানসিক ও আত্মিক স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বলে মনোবিজ্ঞানীদের অভিমত। গর্ভবতী হবার পর থেকে জীবনের সকল পর্যায়ে আল্লাহর স্মরণ এবং আধ্যাত্মিকতার চর্চা মানুষের অন্তরাত্মায় গভীর ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে ধর্মীয় বিধিবিধান চর্চা হয় সেসব পরিবারে নৈতিক অবক্ষয় ও চারিত্রিক বিপর্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে। ধর্মীয় শিক্ষা ও ইবাদত বন্দেগী চিন্তা চেতনাগত বিচ্যুতি সহ আত্মিক ও মানসিক অবক্ষয় থেকে যেমন ব্যক্তিকে রক্ষা করে, তেমনি ব্যক্তিকে আচার আচরণগত অসংলগ্নতা থেকেও দূরে রাখে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা, আবারও ধন্যবাদ। পাশ্চাত্য জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি বাবুল আক্তার।
আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা সারা বিশ্বে, বিশেষ করে পাশ্চাত্যে আত্মহত্যার প্রবণতা নিয়ে কথা বলেছি। আত্মহত্যার নানা দিক বিশ্লেষণের পর যে প্রশ্নটি আমাদের সামনে এসেছে তা হল, বৈজ্ঞানিক উন্নতি এবং অর্থনৈতিক প্রাচুর্যের পরও পাশ্চাত্যের মানুষ কেন আত্মহত্যা করে। আজকের আসরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। Thank you.
বিভিন্ন গবেষণায় দেখা গেছে সামাজিক সুস্থতা ঝুঁকির মুখে পড়লে সেখানে আত্মহত্যার প্রবণতা বাড়ে। নানা কারণে সামাজিক সুস্থতা ঝুঁকির মুখে পড়তে পারে, যেমন পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়া, পারস্পরিক মমত্ববোধের অভাব, বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা, মাদকাসক্তি, মদ তথা অ্যালকোহলের যথেচ্ছ ব্যবহার, সামাজিক মূল্যবোধের প্রতি ভ্রুক্ষেপহীনতা, তালাকের সংখ্যাধিক্য, শিশু কিশোরদের প্রতি সহিংসতা বৃদ্ধির মতো সমস্যাগুলো মানুষের মধ্যে বিষণ্ণতা ও হতাশা সহ নানা মানসিক ব্যাধির জন্ম নিতে পারে। আর এসব ব্যাধি একসময় একজন ব্যক্তিকে আত্মহত্যার মতো ধ্বংসাত্মক সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। যারা আত্মহত্যা করে তাদের সবার মধ্যে অভিন্ন যে সমস্যাটি দেখা দেয় তা হল মানসিক অস্বস্তি ও অশান্তি। এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা ধ্বংসাত্মক পথ বেছে নেয়। এর মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের সঙ্গে চরম অবিচার করে।
পাশ্চাত্য চিন্তা দর্শনে মূলত মানুষের দৃশ্যমান ও বাহ্যিক দিকগুলোই বেশি গুরুত্ব পেয়েছে। মানুষের জীবন ব্যবস্থার গভীরতর স্তরগুলো তাদের চিন্তা দর্শনে সেভাবে আসেনি। বিশেষ করে মানুষের আত্মিক জগৎকে পুরোপুরি এড়িয়ে চলছে পাশ্চাত্য সভ্যতা। এ কারণে অনেক ইস্যুতেই তাদেরকে হঠাৎ করেই অচলাবস্থা ও গভীর সংকটের সম্মুখীন হতে দেখা যায়। তারা আত্মিক বা আধ্যাত্মিক শূন্যতা পূরণে এমন সব পন্থা বেছে নিচ্ছে যা যথোপযুক্ত নয়। আত্মিক দিক থেকে উপেক্ষিত হওয়ার আরাম আয়েস ও ভোগবিলাসী হয়ে উঠছে পাশ্চাত্য সমাজের চূড়ান্ত গন্তব্য। আত্মিক প্রশান্তি বলে যে একটা কিছু রয়েছে তা যেন ভুলে গেছে তারা। আরাম আয়েস ও ভোগবিলাস যে কখনোই আত্মিক প্রশান্তির বিকল্প হতে পারে না তা এখনও পাশ্চাত্য সমাজ ভালোভাবে উপলব্ধি করতে পারেনি। জার্মানির বিখ্যাত মনতত্ত্ববিদ এরিক ফ্রম তার রচিত ম্যান ফর হিমসেলফ বইয়ে লিখেছেন, আজকাল মানুষ আর প্রশান্তি অনুভব করে না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এক ধরনের দেউলিয়াত্বের শিকার, নিজের কাজকর্মও তাদের কাছে নিরর্থক মনে হয়।
মার্কিন লেখক বুকানন জে প্যাট্রিক লিখেছেন, নীতি নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিরুদ্ধে অবস্থান গ্রহণের কারণে পশ্চিমা সভ্যতায় ধর্মপরায়ণ ও সম্মানিত ব্যক্তিদের উপর চরম দুর্দশা চাপিয়ে দেওয়া হয়েছে, আর এ কারণে এই সভ্যতা অগ্রহণযোগ্য ও ঘৃণ্য। পাশ্চাত্য সভ্যতার পেছনে যে আইডিওলজি বা জ্ঞানতত্ত্ব কাজ করছে তা মানব প্রকৃতির সঙ্গেও সাংঘর্ষিক। তিনি সমকামিতাকে বৈধতা দেওয়ার সমালোচনা করে লিখেছেন, সমকামীরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রকৃতিও মানুষকে চরম শাস্তি দিচ্ছে। বর্তমানে লাখ লাখ মানুষ এইডস বা এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে চরম সংকটে দিনাতিপাত করছে। মার্কিন এই লেখক পশ্চিমা সভ্যতার প্রভাবকে মারাত্মক মাদকদ্রব্য হিরোইনের ভয়াবহ প্রভাবের সঙ্গে তুলনা করেছেন। হিরোইন যেমন প্রথমে মানুষকে দৃশ্যত সুখানুভূতি দিলেও ক্রমেই তা মানব দেহকে বিকল করে দিয়ে মাদক সেবীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তেমনি পশ্চিমা সভ্যতাও বাহ্যত আকর্ষণীয় হলেও এর চূড়ান্ত ফল বিষময়। আমেরিকার আরেক বিখ্যাত লেখক কেনেথ মিনং তার নিউ স্ট্যান্ডার্ড শীর্ষক বইয়ে লিখেছেন, পশ্চিমা সভ্যতা নীতি নৈতিকতা থেকে অনেক দূরে সরে গেছে।
আসলে পাশ্চাত্যের মানুষ এখন প্রশান্তি ও আধ্যাত্মিকতার সংকটে ভুগছে। চিন্তা চেতনায় আধ্যাত্মিকতার অনুপস্থিতি, পাশ্চাত্যে এখন যে লাইফস্টাইলের প্রচলন ঘটিয়েছে তা ভয়াবহ পরিস্থিতির জন্ম দিচ্ছে। মানুষের লাইফস্টাইলের সঙ্গে অনেক কিছু জড়িত। সৃষ্টি জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি এবং তার আচার আচরণের সঙ্গে লাইফস্টাইলের সরাসরি সম্পর্ক রয়েছে। পাশ্চাত্য দর্শনে মানুষ হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। বৈজ্ঞানিক সূত্র দিয়ে এখনও প্রমাণিত নয় এমন কোনো কিছুকেই তারা গুরুত্ব দেয় না। স্বাতন্ত্র্যবাদ, ভোগবাদ ও ধর্ম বিমুখতা তাদের লাইফস্টাইলের মূল ভিত্তি। তারা আত্মহত্যার মতো ধ্বংসাত্মক প্রবণতার পেছনেও রয়েছে এ ধরনের লাইফস্টাইল। মানসিক প্রশান্তি ও অস্থিরতার পেছনে রয়েছে আধ্যাত্মিকতা তথা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার মতো দুঃসাহস। এ সংক্রান্ত বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের মনের মূল ওষুধ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন। আল্লাহর সঙ্গে সম্পর্ক বা ঐশী প্রেম যে প্রশান্তি এনে দেয়, বৈষয়িক প্রাচুর্য কখনোই তা দিতে পারে না।
আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপিত হলে মানুষের কাছে তার জীবন অর্থপূর্ণ ও মূল্যবান বলে মনে হয়। মানুষ তার আত্মিক ও মানসিক শূন্যতা থেকে মুক্তি পায় এবং হতাশা ও বিষণ্ণতা দূর হয়। তার কাছে জীবনটা কখনোই অর্থহীন মনে হয় না। পৃথিবীর জীবনকেও সে এক ধরনের সুযোগ হিসেবে দেখে, প্রতি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে আরও বেশি মর্যাদাবান হওয়ার চেষ্টা করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামিনি বলেছেন, অর্থ সম্পদ, সমরশক্তি ও বিজ্ঞান আমেরিকার মতো পাশ্চাত্যের দেশগুলোর মানুষের জন্য সুখ ও প্রশান্তি নিশ্চিত করতে পারেনি। এর কারণ হল আল্লাহ বিমুখতা ও আধ্যাত্মিকতাকে অস্বীকার। তিনি মনে করেন, নয়া ইসলামী সভ্যতা গড়ে তুলতে ব্যক্তিগত ও সামাজিক সব ক্ষেত্রে আধ্যাত্মিকতা ও নীতি নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেক সমাজের জন্য আধ্যাত্মিকতা ও নীতি নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিহার্য। তিনি এ প্রসঙ্গে বলেছেন, আধ্যাত্মিকতা ও নৈতিকতার উপস্থিতি বৈশ্বিক সমস্যার সম্মুখীন জীবনকেও বেহেস্তে রূপ দিতে পারে, কিন্তু এসবের অনুপস্থিতি বৈশ্বিক প্রাচুর্যপূর্ণ জীবনকেও জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে।
আসলে ইসলাম ধর্ম মনে করে, ধর্ম ও আধ্যাত্মিকতাকে উপেক্ষা করে প্রকৃত সুখ ও প্রশান্তি অর্জন সম্ভব নয়। পাশ্চাত্যে বৈষয়িক প্রাচুর্য সত্ত্বেও আত্মহত্যার প্রবণতার কারণ সংক্রান্ত আজকের আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আত্মহত্যার বিষয়ে ধর্মের দিক নির্দেশনা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আত্মহত্যার পরিণামে কঠোর শাস্তির বর্ণনা দিয়ে পবিত্র কোরআনের সূরা নিসার 29 ও 30 নম্বর আয়াতে বলেছেন, তোমরা নিজেদের কে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু, এবং যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে তাকে অগ্নিতে দগ্ধ করব, এটা আল্লাহর পক্ষে সহজ। ইসলামী চিন্তাবিদদের মতে, যখন কেউ অসহায় ও আশাহত বোধ করে এবং তার মনে আত্মহত্যার কুচিন্তা আসে, তখন তাকে মনে করতে হবে এখন কুমন্ত্রণাদাতা শয়তানের দুরভিসন্ধি এসেছে। কখনো আত্মহত্যার কথা মনে এলে নিজেকে রক্ষার জন্য নামাজের মাধ্যমে বিনীতভাবে আল্লাহর দয়া ও সাহায্য চাইতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।
দর্পণ। শ্রোতিবন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। ইসলামের দৃষ্টিতেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ মর্যাদা রয়েছে। তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিচারের স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, বিবাহ ও আবাসনের স্বাধীনতা রয়েছে। কিন্তু সৌদি আরবে শিয়া মুসলমানরা সেদেশের মুসলিম সমাজের অংশ হলেও বহু ক্ষেত্রে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত অন্য ধর্মের অনুসারী ও বিদেশি শ্রমিকরাও নানাভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী ইথিওপিয়ার অন্তত 35 খ্রিস্টানকে আটক করেছে, যাদের মধ্যে 29 জনই হচ্ছে নারী। নিজস্ব পদ্ধতিতে নামাজ বা ধর্মচর্চার সময় তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করার পর পুরুষদের উপর নির্যাতন চালানো হয়।
সৌদি আরবের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সেদেশের সরকারের দুর্ব্যবহার শুধু যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই নয়, একই সঙ্গে ইসলামের নীতিমালারও লঙ্ঘন। বাস্তবতা হচ্ছে শীতল যুদ্ধ অবসানের পর বিভিন্ন দেশে অবস্থিত সংখ্যালঘুদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে তাদের অধিকার এবং সুযোগ সুবিধা দেওয়ার দাবি ওঠে, কিন্তু সেসব দাবির ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তি থাকায় অভ্যন্তরীণ জাতিগত শত্রুতা ও বিদ্বেষ ক্রমেই বাড়তে থাকে। এর ফলে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে যেসব দেশ সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় সোচ্চার, তারা চিন্তিত হয়ে পড়ে। এতে কোনো সন্দেহ নেই যে একটি সমাজ বা রাষ্ট্রে সংখ্যালঘুদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের বিরাট দায়িত্ব রয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিটি দেশে সংখ্যালঘু মানুষদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সরকারের দায়িত্ব, কিন্তু এক্ষেত্রে সৌদি আরব এসব নীতি নৈতিকতার ধার ধারছে না।
সৌদি আরবে বসবাসকারী সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার হচ্ছে তাই নয়, এমনকি শিয়াদেরকে মুসলমান হিসেবেও স্বীকৃতি দিতে চায় না সৌদি কর্তৃপক্ষ। ১৯২৭ সালে সৌদি আরবের শীর্ষ ওয়াহাবি মাওলানারা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা ধর্ম থেকে বিচ্যুত এবং তারা কাফের, সুতরাং তাদেরকে শাস্তি পেতে হবে। তারা আরও বলেছিলেন, শিয়াদের নিজস্ব মাজহাব অনুযায়ী ধর্ম পালনের কোনো অধিকার নেই, এর অন্যথায় তাদেরকে এদেশ থেকে বের করে দেয়া হবে। বর্তমানের সৌদি শাসক গোষ্ঠী ও ওয়াহাবি মাওলানারা এখনও ওই ফতোয়া অনুসরণ করে চলেন। ১৯৯১ সালে সৌদি মুফতি বিন জাবরিন তার এক ফতোয়ায় আবারও শিয়া মুসলমানদেরকে কাফের বলে ফতোয়া দেন। এসব কারণে সৌদি সরকার সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ কিংবা ইমামবাড়া নির্মাণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
কেবলমাত্র সাফোয়া এলাকার অধিকাংশ মানুষ শিয়া হওয়ার কারণে সেখানে মাত্র তিন থেকে চারটি ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন আর কোনো ইমামবাড়া তৈরির অনুমতি নেই। এছাড়া ১৯৯০ সালে সৌদি কর্মকর্তারা শিয়াদের ধর্মতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান আল মোবারেজের অনেক আলেমকে গ্রেপ্তার করে। সৌদি সরকার সবচেয়ে বেশি নিপীড়ন চালাচ্ছে পূর্বাঞ্চলীয় এলাকার অধিবাসীদের ওপর। ওই এলাকার জনগোষ্ঠীর মাত্র ১৫-১০% হচ্ছে শিয়া মুসলিম জনগোষ্ঠী। এরাই সরকারের সবচেয়ে বড় টার্গেট এবং দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি নিরাপত্তা বাহিনী সম্প্রতি শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস করেছে এবং অন্তত ৩৪ জন তরুণ ও ধর্মীয় নেতাকে ধরে নিয়ে গেছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও নিরাপত্তা বাহিনী ওই এলাকার জনগণের বিরুদ্ধে সহিংসতা ও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সেদেশের শাসকগোষ্ঠীর চিন্তাভাবনা ও রাষ্ট্র পরিচালনার নীতির কোনো সংগতি নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই। যেহেতু সেখানে গণতন্ত্র নেই, তাই শাসক বা সরকার নির্বাচনের অধিকারও জনগণের নেই। সম্পদে প্রাচুর্য সৌদি রাজ পরিবারের সদস্যরা অত্যন্ত আরাম আয়েশি জীবনযাপন করলেও সেদেশটির জনগণের একটা বিরাট অংশ দরিদ্র, বেকার এবং বৈষম্যের শিকার। সামাজিক ব্যবধান বাড়তে থাকায় জনমনে সরকার বিরোধী প্রতিবাদ, ক্ষোভ ও সমালোচনা বাড়ছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নাগরিকদের বিরুদ্ধে শাসকবর্গের জুলুম নির্যাতনের ব্যাপারে একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নীরব রয়েছে, অন্যদিকে বাক স্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার বৃহৎ শক্তিগুলোও টু শব্দটিও করছে না। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
Thank you. Թեհրանն է խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարձրյալ Աստծո, բարի երեկո, հարգարժան ռադիոլսող բարեկամներ, բարի հանդիպում։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Մայրաքաղաք Թեհրանում ժամը 18:55 րոպե։